السلام علیکم.
السلام.
একবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আবু মামা সাহাবীকে অসময়ে দেখতে পেলেন। অসময়ে বসে থাকতে দেখে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, বললেন, উমামা, এখন তো নামাজের সময় নয়, এখানে বসে আছো কেন? আর দেখেন নবীজি সাল্লাম কিন্তু একজন সাহাবিকে সবসময় মসজিদে নববীতে বসে থাকতে বলেন নাই, যে নামাজ পড়ার পরে এই পড়ো, ওই পড়ো, সেই পড়ো, বসে থাকো না। নামাজ পড়ার পরে কি করো? তুমি আল্লাহর অনুগ্রহ সম্পদ অনুসন্ধানের জন্য বেরিয়ে পারো আর কি। মানে তো যখন বসে থাকতে দেখলেন যে বসে আছো কেন, তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঋণের চিন্তা আমি পেরেশান আছি। তখন তিনি সকাল সন্ধ্যা পাঠ করার জন্যে তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। সে দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, দুশ্চিন্তা ও দুর্দশাগ্রস্ত হওয়া থেকে, অক্ষমতা ও আলস্য থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। হে আল্লাহ, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণ জর্জরিত ও পরাভূত হওয়া থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। আবু উমামা পরবর্তীতে বলেন, এই দোয়া পাঠের বরকতে আল্লাহ আমাকে দুশ্চিন্তা এবং ঋণ থেকে মুক্তি দেন। তো আপনি বলুন যে ঋণ এত ঝামেলার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঋণী হয় সে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর কি। এবং অথর্ব বেদে ষষ্ঠ অধ্যায় শ্লোক 117 থেকে 119 প্রার্থনা আছে একটা, 17-19 শ্লোকে, ইহলোকে উত্তমর্ণের কাছে সকল ঋণ শোধ করার শক্তি দাও, তোমার প্রাসাদে আমার সকল ঋণ থেকে মুক্ত করো, ঋণ নিমিত্ত নরকপাত থেকে আমায় মুক্ত করো। অর্থাৎ হিন্দু শাস্ত্রেও কিন্তু ঋণ শোধ না করলে নরকবাস নিশ্চিত আর কি। লৌকিক ও বৈদিক সকল ঋণ থেকে মুক্ত করো, দেহত্যাগের পর সর্বলোকে আমাকে মুক্ত করো। অথর্ব বেদের এই যে প্রার্থনা, এটা কিন্তু ঋণ মুক্তির প্রার্থনা। তো বিশিষ্ট সাহাবি মোহাম্মদ ইবনে জাহাস একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে, একবার আমি রাসূলুল্লাহর সাথে বসে আছি, এমন সময় তিনি আকাশের দিকে মুখ তুলে তাকালেন, হাতের তালু কপালে রেখে বলে উঠলেন, সুবহানাল্লাহ, কি কঠোর একটি নির্দেশ আমার উপর নাজিল করা হলো। ইবনে জাহাস বলেন যে, আমরা কেউ কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না। পরদিন সকালে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি কঠোর নির্দেশ নাজিল করা হয়েছে? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হওয়ার পর যদি কারো জান ফিরিয়ে দেওয়া হয় এবং আবারও সে শহীদ হয়, তারপর আবার তাকে জীবিত করা হয়, আবারও সে শহীদ হয়, যতবারই সে শহীদ হোক, শহীদ হওয়ার পরও সে ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না। এবং ঋণগ্রস্ত হওয়াটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অপছন্দ করতেন সেটা বোঝা যায় তার জানাজা পড়ানোর ঘটনা থেকে। তিনি যখনই কারো জানাজা পড়াতেন, আগে খোঁজ নিতেন যে মৃতের কোনো ঋণ আছে কি না। যদি মৃত ব্যক্তি দেনাগ্রস্ত হতো, তিনি জানাজায় অংশ নিতেন না। বুঝলেন তো, ঋণগ্রস্ত হলে তার শাফাত পাওয়া যাবে। যিনি নিজের চোখের সামনের ঋণগ্রস্ত মৃতের জানাজা পড়তেন না আর কি, তাতে ঋণের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। এমনকি একবার জানাজা পড়াতে গিয়ে তিনি শুনলেন মৃত ব্যক্তি ঋণগ্রস্ত এবং সে কোনো সম্পদ রেখে যায়নি যেখান থেকে ঋণ শোধ করা যাবে। তিনি সাহাবীদের বললেন, তোমরা জানাজা পড়ো আর কি। কতটুকু ঋণ খোঁজ নেওয়া হলো? ঋণ খুবই অল্প, 2 বা 3 দিনার। উপস্থিত আরেক সাহাবা আবু কাতাদা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ঋণের জিম্মাদার হলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা ইমামতি করলেন। কারণ ঋণ হচ্ছে একটা নেশা, আফিমের নেশার মতন আর কি। ঋণ একটা আসক্তি আর কি। তো যে একবার ঋণের স্বাদ পায় আর কি, সে ঋণ ছাড়া অন্য কোনো অর্থে সে কোনো স্বাদ পায় না খুঁজে আর কি। তো ঋণ করার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। জানাজা পড়ানোর পরদিন আবু কাতাদার সাথে দেখা হতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন, ঋণটা কি শোধ করেছ? আবু কাতাদা বললেন যে পাওনাদারের পুরো প্রাপ্য পরিশোধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, এখন সে শান্তি পাবে। বুঝতে পারছেন, এখন সে শান্তি পাবে। অর্থাৎ যাদের মা বাবার ঋণ আছে আর কি, একটু খোঁজ নেবেন, আর যদি হাতে পায়ে ধরেও হয় তাকে ঋণ করতে নিরুৎসাহিত করবেন আর কি। অতএব ঋণের ব্যাপারে সবসময় হাজবেন্ডকে, সন্তানকে, স্ত্রীকে, কন্যাকে নিরুৎসাহিত করার জন্য যা যা করার এটা করবেন। ঋণ শোধ করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগাদা দিতেন, এর পেছনে সবচেয়ে কারণ হচ্ছে একজন বিশ্বাসীর আত্মাও ঋণ শোধ না করা পর্যন্ত প্রশান্তি পায় না, সে ঝুলে থাকে, জান্নাতে প্রবেশ করতে পারে না আর কি। সাহাবিরা এবং পরবর্তীকালে তাবে তাবেইন এবং সমস্ত বুজুর্গরা প্রত্যেকে ঋণ মুক্ত হয়ে মারা যাওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন। ভাইজা জালালউদ্দিন রুমি যখন মৃত্যু সজ্জায় হঠাৎ তার মনে পড়ল তার কাছে একজন 50 দিরহাম পাবে। 50 দিরহাম কিন্তু খুব বেশি না, রৌপ্য মুদ্রা আর কি। 50 দিরহাম পাবে। ঋণের কথা মনে পড়ার সাথে সাথেই তিনি সক্রিয় হয়ে উঠলেন এবং 50 দিরহাম সংগ্রহের চেষ্টা শুরু করলেন যে কীভাবে সংগ্রহ করা যাবে। এর মধ্যে যে পাবে সে পাওনাদার তারই ভক্ত আর কি। সে যখন শুনল যে হুজুর অস্থির হয়ে গেছে আর কি, সেও দৌড়ে আসলো। তো জালালউদ্দিন রুমিকে বলল যে হুজুর, আমার পাওনা আমি মাফ করে দিলাম, আমার কোনো দাবি নাই আর কি, আমি এটা উপহার হিসেবে উপহার দিলাম আর কি। তখন রুমি শান্তির স্বস্তির নিঃশ্বাস ফেললেন, হে তুমি আমাকে বাঁচালে আর কি। মানে আলহামদুলিল্লাহ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হওয়া থেকে আমি বেঁচে গেলাম আর কি। চিন্তা করেন, রুমির মতন মানুষ 50 দিরহামের জন্য যদি বলেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হওয়া থেকে আমি বেঁচে গেলাম, বুঝতে পারছেন যে ঋণটা কত খারাপ জিনিস আর কি। নবীজি সাল্লাম ঋণের ব্যাপারে এত কঠোর হওয়ার কারণ হচ্ছে একজন মানুষ যখন ঋণ করে তার চিন্তার বড় অংশ জুড়ে থাকে কীভাবে এই ঋণ শোধ করবে। তার এই চিন্তা থেকে সে কিন্তু বেরোতে পারে না আর কি। পাওনাদারের সামনে সে সবসময় সংকুচিত হয়ে থাকে। সে প্রতিশ্রুতি দেয় যে অমুক দিন দেব, কিন্তু সে দিতে পারে না। এবং যখন দিতে পারে না তখন আবার এই প্রতিশ্রুতি ভঙ্গের যে গুনাহ, এই গুনাহ তার নামে জমা হয় এবং পাওনাদারের কাছে সে আরো অপদস্থ হয়। অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি কখনো সম্মানের অধিকারী হয় না, তার আত্মসম্মান বোধটাই শেষ হয়ে যায়।